ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের রাখাইন রাজ্যে পুনরায় সেনা অভিযানের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে বাংলাদেশে।
দিল্লি থেকে জয়ন্ত রায় চৌধুরী সাক্ষাৎকার।
যুদ্ধ ঠিক বলবো না, এই যে শীত যুদ্ধ যেটা চলছে সেখানে দুপক্ষের কারোরই পিছনে হঠাৎ খুব একটা জায়গা নেই।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী শোভা সেনের মৃত্যুর খবর।
প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেত্রী শোভা সেন, বয়স হয়েছিল ৯৩ বছর।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন শ্রীন কুইন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে হোয়াইট সুপ্রিমেসিস্ট বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীদের বিক্ষোভের বিরুদ্ধে এক প্রতিবাদে একটি গাড়ি হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে। দেশের শীর্ষ আইন বলবৎকারী কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেছেন, শার্লটসভিলে সহিংসতা ও মৃত্যু আমেরিকার আইন ও ন্যায় বিচারের কেন্দ্রে আঘাত হেনেছে। সেশনস বলেছেন, বর্ণবিদ্বেষ ও ঘৃণা থেকে উদ্ভূত এ ধরনের তৎপরতা আমাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী এবং তা বরদাস্ত করা যাবে না। ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকলিফ ওই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন যখন শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বিক্ষোভকারী ও পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। শার্লটসভিলের একটি পার্ক থেকে আমেরিকার গৃহযুদ্ধে দাসপ্রথার পক্ষে কনফেডারেট বাহিনীকে নেতৃত্ব দেওয়া জেনারেল রবার্ট ইলির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে কট্টর ডানপন্থী শ্বেতাঙ্গরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে অভূতপূর্ব হুমকির মাঝে আমেরিকার শীর্ষ জেনারেল কোরীয় উপদ্বীপে গিয়ে পৌঁছেছেন। ওদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করার ঝুঁকি বাড়াচ্ছে। কোরিয়ায় যাওয়ার পথে আমেরিকান জেনারেল জো ড্যানফোর্ড, যিনি হচ্ছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, সাংবাদিকদের বলেন সামরিক বাহিনীর মূল ফোকাস হচ্ছে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা করার লক্ষ্যে প্রশাসন যে কূটনৈতিক ও অর্থনৈতিক অভিযান চালাচ্ছে তা সমর্থন করা এবং একই সময় সামরিক বিকল্পের জন্য প্রস্তুতি নেওয়া যদি সেই অভিযান ব্যর্থ হয়। তিনি বলেন, এ সপ্তাহে ওই অঞ্চলে তার যাওয়ার লক্ষ্য হচ্ছে মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে আশ্বস্ত করা এবং একই সঙ্গে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তোলা যাতে ভুল বোঝাবুঝি প্রতিরোধ করা যায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার এক সপ্তাহের সফরে ল্যাটিন আমেরিকায় যাচ্ছেন। তিনি কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলে এবং প্যানামায় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশে শীর্ষ কূটনীতিকের পদ শূন্য রেখেছে এবং সে কারণেই পেন্স কার্যত ভ্রাম্যমাণ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এপ্রিল মাসের পর থেকে পেন্স দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সফর করেছেন। মিউনিক এবং ব্রাসেলসে নিরাপত্তা বিষয়ক বৈঠকে যোগ দিয়েছেন এবং এস্টোনিয়া, জর্জিয়া ও মন্টিনেগ্রো সফর করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকটের ব্যাপারে সামরিক বিকল্প বাদ না দেওয়ার কথা বলেন এবং তার ফলে দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোর নেতারা হয়তো যুক্তরাষ্ট্রের নীতিমালার বিষয়ে কিছুটা অনাস্থা বোধ করছেন। এমনি সময় তিনি ল্যাটিন আমেরিকায় যাচ্ছেন। রবিবার তার প্রথম যাত্রা বিরতি হবে কলম্বিয়ায়, সেখানে তিনি প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোসের সঙ্গে সাক্ষাৎ করবেন। নাইরোবির রেলওয়ের কাছে কিবেরা বস্তিতে রবিবার অন্তত ১,০০০ সমর্থক সমবেত হন কেনিয়ার বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার ভাষণ শোনার জন্য। ওডিঙ্গা সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন উহুরু কেনিয়াটার কাছে পরাজিত হন, কিন্তু ওডিঙ্গা এবং তার এনএএসএ কোয়ালিশন সদস্যরা বলেন ওই নির্বাচন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অরিঙ্গা সমাবেশে সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন। কেনিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র মানোয়া এসিপিসু ওই দাবি প্রত্যাখ্যান করেন। নির্বাচনী কমিশন শুক্রবার রাতে ঘোষণা করে যে কেনিয়াটা নির্বাচনে জয়লাভ করেছেন, ৫৪.২৭% ভোট পেয়ে অরিঙ্গা পেয়েছেন 44.74% ভোট। সোমালিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন যে এক ঊর্ধ্বতন সোমালি চরমপন্থী যিনি কয়েক বছর ধরে পালিয়েছিলেন তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে এক ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন মুক্তরা রোবো আলী যিনি আবু মনসুর নামেও পরিচিত তিনি রবিবার ভোরে দেশের দক্ষিণ পশ্চিমে আবল গ্রামে তার গোপন আস্তানায় সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে পরে প্রধান শহর হুদ্দুরে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ পশ্চিমের আঞ্চলিক প্রশাসনের বিশেষ বাহিনীর কমান্ডার হচ্ছেন শাইন মোয়াল্লিম নুরো। তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে যান শনিবার আবলে রোবোর ঘাঁটিতে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায়ে ইতিহাস বিকৃতি ও প্রাসঙ্গিক বক্তব্য সরকার বাদ দেওয়া বা এক্সপাঞ্জ করার জন্য রায় সম্পর্কে রিভিউ করবে সরকার। ইতিমধ্যে আইনমন্ত্রী বলেছেন রায়ে অসদাচরণ হয়েছে কিনা তাও দেখা হবে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে অসদাচরণ হয়েছে কিনা তা সরকার খতিয়ে দেখছে। এছাড়াও ওই রায়ে ইতিহাস বিকৃতি এবং অপ্রাসঙ্গিক বক্তব্য রয়েছে বলে সরকার মনে করে। এ কারণে ইতিহাস বিকৃতি এবং অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপান্স বা বাদ দেওয়ার জন্য রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকায় সাংবাদিকদের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন,
খতিয়ে দেখতে হবে যে অসদাচরণ কিনা অথবা অন্য কিছু হয়েছে কিনা।
রোববার আওয়ামী লীগ পন্থী বলে পরিচিত আইনজীবীরা ষোড়শ সংশোধনী রায়ের প্রতিবাদে ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। তারা তিন দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধান বিচারপতির ব্যাপারে ক্ষমতাসীনদের নানা সমালোচনার প্রেক্ষাপটেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাতে প্রধান বিচারপতির বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেছেন। দু ঘন্টা সময়ের ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানানো হয়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ রবিবার বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
সীমান্তের ওপার থেকে বয়ে আসা পানির ঢলে এবং গত পাঁচ দিনের টানা বর্ষণের ফলে বাংলাদেশের নদ নদীর পানি আগের দিনের চেয়ে রোববার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের 15টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কারণে হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে ক্ষেতের ফসল, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ এবং কয়েকটি এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নীলফামারী জেলার সৈয়দপুর শহর রক্ষা বাঁধে ভাঙনের ফলে বিমানবন্দর ঝুঁকিতে পড়েছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। বন্যা কবলিত এলাকাগুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন সেখানে দেখা দিয়েছে খাদ্য, ঔষধ এবং বিশুদ্ধ পানির অভাব। কয়েকটি এলাকায় বন্যা কবলিতদের ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার খবরও দিয়েছেন তারা। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। পূর্বাভাস আগামী 72 ঘণ্টায়ও প্রবল বৃষ্টি হতে পারে, উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
গত মাত্র 24 ঘণ্টায় উত্তরবঙ্গের হাসিমারা 478 মিলিমিটার, বক্সাদুয়ারে 445 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যত্র কম বেশি প্রবল বৃষ্টিপাত। তারপর কুল ছাপিয়ে পাহাড় থেকে বন্যার জল নামছে তিস্তা, তোর্ষা ও অন্যান্য নদীর খাত ধরে। বিদ্যুৎ স্তম্ভ বন্যায় ভাসিয়ে দেওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার শহর। এমনকি রেলপথ নানান জায়গায় ভেসে যাওয়ায় উত্তর আর দক্ষিণবঙ্গের মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। উপরন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরও 3 দিন এমনই বৃষ্টি পড়তে পারে। পরিস্থিতি বুঝে কয়েকটি এলাকায় রবিবার পুরো ভোট পিছিয়ে দেওয়া হয়। কুচবিহার, জলপাইগুড়ি ও আলিপুর জেলাগুলিতেই বেশি বন্যার প্রকোপ। পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের সমস্ত সরকারি কর্মী অফিসারদের ছুটি বাতিল করে দিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাও প্রদেশে গত দুবছরে অভূতপূর্ব 100 কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে। 350,000 হেক্টর এলাকা জুড়ে বনাঞ্চল ও অনাবাদী জমিতে গাছ লাগানোর যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ছিল তা ছাড়িয়ে গেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান 2015 সালে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। খবর শেষ হল।
শ্রোতারা ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি শহর শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিক্ষোভ এবং এর পাল্টা সমাবেশে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। জারি করা হয় জরুরি অবস্থা। শার্লটসভিলের পরিস্থিতি নিয়ে ভয়েস অব আমেরিকার জশুয়া ফ্যাটজেক, মিয়া বুশ, ফার্ন রবিনসনের রিপোর্ট থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভের সময় গাড়ি চাপায় নিহত হবার ঘটনায় বিচার বিভাগ নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেছেন, শার্লটসভিলের সহিংসতা এবং মৃত্যু আমেরিকার আইন এবং বিচারের কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে। যখন জাতিগত গোরামি ও ঘৃণা থেকে এই ধরনের কর্মকাণ্ডের উদ্ভব হয়, তা আমাদের মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করে। কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। কনফেডারেট ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে বিক্ষোভের আয়োজনের পর র্যালিতে একজন নিহত হয়েছে এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে যেয়ে পুলিশের একটি হেলিকপ্টার ক্র্যাশে অন্য দুজন আইন প্রয়োগকারী সংস্থা সদস্য নিহত হয়। এরপরে ভার্জিনিয়ার গভর্নর কনফেডারেট ভাস্কর্য অপসারণের দাবিকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের গৃহে ফিরে যাবার কথা বলেছেন। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভ এবং তাদের বিরুদ্ধে মিছিলকারীদের মধ্যে ঢাল ভর্ম নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার পর গভর্নর ট্যারি ম্যাকলিফ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। ম্যাকলিফ এক সংবাদ সম্মেলনে বলেন, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও নাৎসি যারা আজ এই শার্লটসভিলে এসেছিল তাদের প্রতি আমার বার্তা হচ্ছে খুব সহজ এবং সাধারণ। তোমরা গৃহে ফিরে যাও। তোমরা এই মহান কমনওয়েলথ চাও না, লজ্জা ছাড়া আর কিছুই তোমাদের প্রাপ্য নেই। শার্লটসভিলের সহিংসতা নিয়ন্ত্রণে রাজ্যের সহায়তা দিতে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন টুইটে গভর্নর ট্যারি ম্যাকলিফ। তিনি টুইট বার্তায় আরও বলেছিলেন, শার্লটসভিলে গত 24 ঘন্টা ধরে সহিংসতা সহ অন্যান্য কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে। মত প্রকাশের অধিকার সহিংসতার অধিকার নয় কোনোভাবেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজার্সির এক সংবাদ সম্মেলনে শার্লটসভিলে বিভিন্ন দিক থেকে গোরামি ঘৃণাবিদ্বেষের শোচনীয় প্রদর্শনীর নিন্দা জানিয়েছেন। তিনি প্রাক্তন সেনা সদস্যদের স্বাস্থ্যসেবা কর্মসূচি সম্প্রসারণের একটি বিলে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি শহরে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বলেন, কোনো নাগরিকেরই তাদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক এ সময় ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, শার্লটসভিলের সহিংসতার ঘটনায় তার ভাষায় বিভিন্ন দিক থেকে এই বাক্য দিয়ে আসলে তিনি কী বোঝাতে চাইছেন। এ প্রশ্নের কোনো জবাব ডোনাল্ড ট্রাম্প দেননি। শার্লটসভিলে র্যালি বাতিল ঘোষণা করার পরপরই মানুষের ভিড়ে চলন্ত গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। এতে 32 বছর বয়স্ক এক নারী নিহত হয় এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ড্রাইভার 20 বছর বয়স্ক আলেক্স ফিল্ডসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। ওহায়োর একটি সংবাদপত্র আলেক্সের মা সামান্তা ব্লুমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তার ছেলে বলেছিল সে ভার্জিনিয়ার অল্ট রাইট র্যালিতে যোগ দেবে। ভার্জিনিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, তাদের একটি হেলিকপ্টার শহরের বাইরে একটি জঙ্গলের উপর বিধ্বস্ত হলে দুজন ট্রুপার নিহত হয়। ওই হেলিকপ্টারটি শার্লটসভিলের সহিংসতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই যাচ্ছিল। শার্লটসভিলের সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সম্পর্কে পরিষ্কারভাবে কিছু না বলায় দুই রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার সেনা অভিযানের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে বাংলাদেশে। বিষয়টির উপর বিশেষজ্ঞের মন্তব্য বিশ্লেষণ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর উপরে দেশটির সেনাসহ বিভিন্ন বাহিনীর সীমাহীন অত্যাচার এবং নির্যাতনের প্রেক্ষাপটে গত বছরের অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সময়ে কমপক্ষে 75,000 রোহিঙ্গা আশ্রয়প্রার্থী বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নিয়ে সরকারি হিসেবেই বাংলাদেশে 3 লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয়প্রার্থী বর্তমানে অবস্থান করছেন। এ মাসের গোড়ার দিকে আবার কয়েকজন বৌদ্ধ নিহত হবার ঘটনায় রাখাইন রাজ্যে পুনরায় সেনা অভিযান শুরু হয়েছে। আর এতে গত 4-5 দিন সময়ই কয়েকশো রোহিঙ্গা আশ্রয়প্রার্থী নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তবে এদের প্রকৃত সংখ্যা ঠিক কত তা কেউই জানাতে পারেননি। ঢাকা এবং কক্সবাজারে শরণার্থী এবং অভিবাসী নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর এবং আইওএম কর্মকর্তারাও এই ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় প্রার্থীদের সভাপতি দুদু মিয়া রোববার ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমার ক্যাম্পে লেদা ক্যাম্পের আশেপাশে আলাদা চেম্বার ভিতরে 15-20 জনের মতো আসছে নতুন। আবার
নতুন করে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের বাংলাদেশে অনুপ্রবেশ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রাক্তন কর্মকর্তা এবং বর্তমানে অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির।
আগে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে 2012 বা 2016 শেষের দিকে, সেটা হচ্ছে হয়তো খুব বেশি ভিন্ন কিছু না। এমনকি অতি সম্প্রতি রোজা ঈদের সময়ও কিছু ঘটনার কথা আমরা জানি, যে ওখানে রাখাইনে মুসলিমদের নামাজ পড়তে গেছেন ঈদের দিনে, সেখানেও কিছু ধরপাকড় এবং মিলিটারি অ্যাকশন হয়েছে। তো এবং এটা বিভিন্ন সোর্স থেকে পাওয়া, কাজে এখন সাম্প্রতিককালে কিছু শোনা যাচ্ছে যে ওখানে কিছু ঘটনা ঘটছে। এবং এটা আমার একটা কারণ হতেই পারে যে সাম্প্রতিককালে কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং কিছু বিশেষ করে জাতিসংঘ বা জাতিসংঘ বিভিন্ন দপ্তরের মাধ্যমে, এবং সেগুলো প্রতিবাদ মিয়ানমার সরকার করেছে এবং সেই রিপোর্ট তারা অ্যাকসেপ্ট করেনি। কাজে এই পরিপ্রেক্ষিতে একটা চাপ তারা রাখাইনদের উপরে দিতে হয়তো চেষ্টা করতে পারে, কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রাখাইনের ভেতরে যে রোহিঙ্গারা রয়েছে অথবা বাইরে বাংলাদেশে বা অন্যত্র, তাদের সাথে কিন্তু আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার সংস্থা অথবা সাংবাদিকরা কথা বলেন। কাজে সেটার পরিপ্রেক্ষিতে একটা অ্যাকশন হয়তো হচ্ছে, এবং এটাই স্বাভাবিক যে সেরকম কিছু সেখানে হলে মানুষজন নিজের জীবনের নিরাপত্তা যখন নেই সেই সময় তারা অন্যত্র চলে যায়, অন্য সঙ্গে বাংলাদেশে আসতে পারে। এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশ সরকার এবং অন্যান্য যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, এমনকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আবার আগের মতো পরিস্থিতি মোকাবেলার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেটা থাকা উচিত। প্রতিকালে কিন্তু এরকম বলা উচিত, বিশেষ করে 2000 অক্টোবরের পরে যখন এখানে রোগীদের আসছেন, তখনই আমরা বলেছিলাম যে এদেরকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া উচিত, তবে তাদেরকে নজরদারিতে রাখা, তাদের দেখভালের জন্য একটি নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা, সেটুকু কিন্তু তখনই করা হয়নি। অনেক বিলম্বে হলো তাদেরকে কিছু তালিকা করা হচ্ছে, এই সময়ের মধ্যে অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছেন স্বাভাবিকভাবে তাদের জীবনের তাগিদে।
এদিকে জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টার ইয়াং হি লি জেনেভা থেকে এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমার সরকারকে ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত চীন সীমান্তের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ সীমান্তে ভারত সৈন্য বৃদ্ধি করেছে, একেবারে সীমান্তে নয় তবে কাছাকাছি। কেননা চীনের ভাবগতিক দেখে ভারত উদ্বিগ্ন, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা। বিষয়টি নিয়ে আমরা কথা বলি দি টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরোর চিফ জয়ন্ত রায়চৌধুরীর সাথে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে টেলিফোনে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।
ভারত চীন সীমান্তের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ সীমান্তে ভারত এখন আবার নতুন করে সেনা এবং গোলাবারুদ নিয়ে মজুদ করছে, তো পরিস্থিতি একেবারেই এখনও উত্তেজনাপূর্ণ এবং কোনো মীমাংসার কোনো আলামত দেখা যাচ্ছে না, তাই তো?
হ্যাঁ, মনে হচ্ছে যদিও মীমাংসার এগিয়েছিল যখন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বেইজিং সফরে গেছিলেন G20 মিটিংয়ে, কিন্তু তারপরে মনে হচ্ছে না যে দুপক্ষের মধ্যে কেউই পিছিয়ে হটার ইচ্ছা দেখাচ্ছেন। যদিও বার্তালাপ হয়েছে ব্রিগেডিয়ার লেভেলে এবং পরে মেজর জেনারেল লেভেলে, কিন্তু এটা
মনে কিছুটা দেখা যাচ্ছে যে ১৯৮৭ যে সুন্দ্রংচু ইনসিডেন্ট যেরকম হয়েছিল সেরকম দিকে এগাচ্ছে। সুন্দ্রংচু বলে একটা ভ্যালি যেটা ভুটান এবং অরুণাচল প্রদেশের মাঝামাঝি কোথাও, সেই ভ্যালিটা চিনি সে সৈনিকরা কিছুদিনের জন্য নিয়েছিলেন এবং তাতেও ভারত এইভাবেই সৈনিক মোতায়েন করেছিলেন এবং নিজেদের একটা ব্রিগেড লেভেল স্ট্রেংথ সুন্দ্রংচুকে ফেস করে রেখেছিলেন এবং তারপরে বিভিন্ন যে ভারতীয় বর্ডার চীনের সঙ্গে যে বর্ডার সেখানে তারা নিজেদের সৈনিক সৈন্যকে একটু বিফ আপ করেছিলেন, লজিস্টিক্স সাপ্লাই লজিস্টিক্স ইম্প্রুভ করে কিছুটা অ্যামো ডাম্পস এগিয়ে নিয়ে গেছিলেন বর্ডারের দিকে, যাতে কোন রকমের যদি অসুবিধা হয় তাহলে পরে কোন রকমের যদি কিছু বাধা বিঘ্ন হয় তাহলে পরে যাতে ভারতবর্ষ তৈরি থাকে। তো সেই সেইটা তৈরি করে সেই রকমই মোটামুটি হচ্ছে, কারণ ভারতবর্ষের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। আপনি জানেনই যে ১৯৬২তে চীন ভারতকে হঠাৎ করে আক্রমণ করেছিল এবং আক্রমণ করে বলতে পারেন একদিক দিয়ে পরাস্তই করেছিল। কিছুদিনের জন্য বমডিলা অবধি এসেছিলেন চীনি ফৌজ এবং তারা বমডিলা দখল করার পরে যখন জেনারেল উইন্টার মানে শীত যখন এলো এবং শীতের সঙ্গে সঙ্গে যে বরফ পড়ে এবং হিমালয়ের পাশ কোনো যেরকমভাবে বন্ধ হয়ে যায় সেটার থেকে বাঁচার জন্য চীনি সৈন্যদল আবার ফেরত চলে গেছিল। তো সেইটা ভারতবর্ষ সবসময় মনে রেখেছে এবং সেই জন্য যখনই কিছু হয় তখনই তৈরি হয়ে যায়। এর আগে ইনসিডেন্টস হয়েছে ৬৭-এ নাথুলাতে, সেখানে অবশ্য ভারতবর্ষ মোটামুটি চীনি সৈনিকদের আটকাতে পেরেছিলেন এবং যে স্যালিয়েন্টটা চাইনিজ সোলজার নেবার চেষ্টা করেছিল সেটা তাদের তাকে সেখান থেকে তাড়াতে পেরেছিলেন এবং অফকোর্স ৮৭-৮৭ সুন্দ্রংশু ভারতবর্ষ ফেরত নিতে পেরেছিলেন। তো কিছুটা সেরকম হয়েছে। এবার সুন্দ্রংচু আর এবারের মধ্যে তফাত এই দেখছি যে সুন্দ্রংচুর সময় ততটা মিডিয়া জাগরিত ছিল না, খবর নিশ্চয়ই হতো কিন্তু হাই ডেসিবল টেলিভিশন বাইটস হতো না এবং চাইনিজ মিডিয়া এতটা ইম্পর্টেন্স দিতেন না। সেইবার এবার দেখা যাচ্ছে চাইনিজ মিডিয়া ভীষণ জিঙ্গুইস্টিক ভাবে যুদ্ধ ঘোষণা করে যাচ্ছে বারবার। যুদ্ধ আমার মনে হয় না হবে কিন্তু হ্যাঁ, এই জিঙ্গুইজম থাকলে পরে ন্যাচারালি দুপক্ষের পক্ষে পিছনে হঠাৎ একটু দুষ্কর হবে।
জি, এখন আবার সামনে শীত আসছে, ইতিমধ্যে ডোকলাম উত্তেজনা কমাতে প্রথমে ব্রিগেডিয়ার পর্যায়ে পরে মেজর জেনারেল পদমর্যাদা সেনাপতিদের স্তরে দুদেশ আলোচনায় বসেছিল সীমান্ত চৌকিতে, কিন্তু ওই আলোচনার ফলাফল মোটামুটি শূন্যই বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হচ্ছে, তাই না?
হ্যাঁ, মোটামুটি যা কথাবার্তাতে যেটুকু এগিয়েছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের লেভেলে সেই কথাবার্তাটা এগাচ্ছে না, তাতে খুব একটা কিছু লাভ হয়নি সেটা দেখা যাচ্ছে। কারণ আপনি নিজেই বললেন যে ব্রিগেডিয়ার এবং মেজর জেনারেল স্তরে যে বার্তা হয়েছে সেই বার্তাতে খুব একটা কিছু উত্তেজনক বা খুব একটা কিছু উৎসাহিত কিছু দেখতে পাচ্ছি না আমরা। ট্রুপ মুভমেন্ট মোটামুটি দুপক্ষই করে রেখেছে চাইনিজরা, যদিও ভারতীয় স্যাটেলাইট থেকে যতটুকু বোঝা যাচ্ছে চাইনিজরা খুব মেজর একটা ট্রুপ মুভমেন্ট করেনি টিবেটান বর্ডারের দিকে বা মেজর তারা কোনো মুভমেন্ট অফ মিসাইলস করেনি। কিন্তু হ্যাঁ, দুপক্ষই আমার মনে হয় বর্ডারে যতটুকু ফোর্সেস আছে সেটুকু রেডি রেখেছে।
চীনের তো ওই একই কথা, চীন বলছে যে ডোকলাম থেকে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে তারপরে কোনো কথা, এবং ভারতও একইভাবে তার নিজের অবস্থানে অটল রয়েছে, বলছে যে
ভারতের কথা হচ্ছে যে দুজনে একসঙ্গে সৈন্যকে পিছনে সরিয়ে নিয়ে,
হ্যাঁ, এবং সড়ক নির্মাণের যন্ত্রপাতি সরিয়ে নিতে হবে চীনকে,
সরিয়ে নিয়ে যেতে পারে সেটা ভারত বলছে। কিন্তু চীন মোটামুটি তার নাকের লড়াই হয়ে গেছে, কারণ চীনের জন্য এটা ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সির জন্য কেউ তারা দেখাতে চায় যে তারা কিছু অংশে ছোট নয় বরঞ্চ তারা বড় ভাই, এবং অবভিয়াসলি যে সাউথ এশিয়ান এবং আদার এশিয়ান স্টেটস আছে তাদেরও চীন দেখাতে চায়, কারণ চীন যদি এই নাকের লড়াইতে হেরে যায় তাহলে কিন্তু বাকি যে এশিয়ার যে ছোট ছোট দেশ আছে যারা চীনের সঙ্গে যাদের কিছু না কিছু কারণে ঝগড়া আছে সেই তারা কিন্তু উৎসাহিত হবে, ভিয়েতনাম বলুন কি ফিলিপিনস বলুন কি ইন্দোনেশিয়া বলুন সবারই কিছু না কিছু একটা না একটা আক্রোশ আছে চীনের উপরে, জাপানের তো আছেই এবং সাউথ কোরিয়ার তো আছেই। তো এই ক্ষেত্রে এই যুদ্ধে এই যে যুদ্ধ ঠিক বলবো না এই যে শীত যুদ্ধ যেটা চলছে সেখানে দুপক্ষের কারুরই পিছনে হটার খুব একটা জায়গা নেই।
জি, তবে একটা জিনিস ভেবে ভারতের অনেকেই আশ্বস্ত বোধ করছেন অনেকটাই, যে ওদিকে পশ্চিমে লাদাখ সীমান্ত কিন্তু আপাতত মোটামুটি শান্তই রয়েছে।
হ্যাঁ, লাদাখ সীমান্ত আপাতত মোটামুটি, কারণ সেখানে ভারতবর্ষ অনেক আগেই তাদের যে সৈন্যদল আছে সেটাকে বিফ আপ করেছিল এবং সেখানে ট্যাঙ্ক কিছু বোধহয় রেখে দিয়েছেন, কারণ লাদাখ একটা প্লাটু, প্লাটুতে ট্যাঙ্ক চলাচল হতে পারে। আগে কোনোদিন রাখতো না ভারতবর্ষ ট্যাঙ্ক ট্রুপস, এখন লাদাখেও ট্যাঙ্ক ট্রুপস রাখে, সেজন্য সেখানে খুব একটা আমার মনে হয় না খুব একটা চান্স আছে চায়নার পক্ষে কিছু করার। অবশ্য ছুটকাট হতেই পারে, হতেও থাকে, লাদাখেও হয়েছে, কোনো কোনো ছোট ছোট স্যালিয়েন্ট ফিচার্সে তারা অনেক সময় ঢুকে এসছে আবার ফেরত গেছে, সেটা অবশ্যই পরে হতে পারে।
ঠিক এইরকম একটা পরিস্থিতিতে অভিজ্ঞ মহল বলছেন যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের, দুদেশেরই সংবাদ মাধ্যমের অত্যন্ত সাবধানে এগুতে হবে, খবরাখবর প্রচারে কোনো রকম যেন উত্তেজনা চারিয়ে উঠতে না পারে বা কোনো রকম প্ররোচনা যেন না জোগানো হয়।
হ্যাঁ, সেটা তো সবসময় ইচ্ছা সবারই থাকবে, সব ডিপ্লোম্যাটসরাই চাইবে যে একটা এনভায়রনমেন্ট অ্যাটলিস্ট শান্ত কাম হোক যাতে তারা কথা বলতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে দু দেশেরই মিডিয়া একটু জিঙ্গোয়িস্টিক একটা লাইন নিয়ে ফেলেছে এবং তাদের পক্ষেও পিছনে হঠাৎ একটু মুশকিল হয়ে গেছে। আপনি যদি চাইনিজ মিডিয়া দেখেন তারাও মোটামুটি জিঙ্গোয়িস্টিক একটা লাইন নিয়েছে, ভারতীয় মিডিয়া, ভারতীয় টেলিভিশন চ্যানেল সবাই একটা জিঙ্গোয়িস্টিক লাইন নিয়েছে, এরকম ক্ষেত্রে পিছনে হঠাৎ পিছনে হটতে গেলে দুপক্ষেরই বলবো যে ম্যাচুরিটি দেখাতে হবে, যে ম্যাচুরিটির এখন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না।
জি, জয়ন্ত রায়চৌধুরী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র অভিনেত্রী শোভা সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 93 বছর। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেত্রী শোভা সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 93 বছর। বার্ধক্যজনিত কারণে আজ মৃত্যু হয়েছে তার। বাংলা নাট্যজগতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী শোভা সেন অভিনয় করেছেন টিনের তলোয়ার, নবান্ন, তিতুমির, ব্যারিগেডের মতো নাটকে। ছবিতে পারাখা 1955 সালে প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীরামকৃষ্ণ ছবিতে, তারপর করেছেন ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবি বেদিনী, মৃণাল সেনের অধরি কাহিনী, একদিন প্রতিদিন, উৎপল্লাতের বৈশাখী মেঘ, ঝড়, বাসু চট্টোপাধ্যায়ের পছন্দ আপনা আপনার মতো ছবি। এছাড়াও তাকে দেখা গিয়েছে গৌতম ঘোষের দেখা ও জার্মান পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গের বাংলা ছবি শ্যাডোজ অফ টাইমে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোভা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন রাজ্যের চলচ্চিত্র ও নাট্য জগতের বহু প্রতিভা। উৎপলদত্তের স্ত্রী শোভা সেনের জন্ম 1923 সেপ্টেম্বরে অবিভক্ত বঙ্গের ফরিদপুরে। তিনি বেথুন কলেজের ছাত্রীও ছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে 2010 সালে তিনি পান মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 10ম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। এখনকার সময়ে সবচাইতে বড় জিজ্ঞাসা হচ্ছে, কেন এই উগ্রবাদ? আমরা যখন গোটা বিশ্ব একত্রিত হচ্ছিলাম, প্রয়োগে প্রযুক্তিতে যখন পরিপূর্ণতা আসছিল আধুনিকতায়, প্রত্যাশা যখন আকাশ ছোঁয়া, তখন অকস্মাৎ এই দুর্যোগের ঘনঘটা কেন? এই প্রশ্নের জবাব আমরা বিভিন্নভাবে পেয়েছি। এমনকি বিশ্বায়ন যে নিজেই এই দুর্যোগের জন্য দায়ী, সে কথাও আমরা শুনেছি। বিষয়টা যে আসলে জটিল এবং এর কারণ বহুবিধ, সে সম্পর্কে বলছিলেন ব্রিটেনের নিউকাসল থেকে কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন।
Well, I think that it's quite complicated when you're looking at the reasons for why people are driven into extreme.
তিনি বলছেন লোকজন কেন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়, এর কারণ খুঁজে পাওয়াটা বেশ একটা জটিল ব্যাপার। প্রায় দু দশক ধরে, বিশেষত সেই 9/11 থেকে এ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। এই ধরনের সহিংস উগ্রবাদের পেছনে হয়তো নানান উপাদান কাজ করছে। ক্রিস বলেন এটা সত্যিই বের করা খুব কঠিন যে একসময়ে যে ব্যক্তিটি স্বাভাবিক জীবন যাপন করত, সে হঠাৎ করে কেন এই সহিংস উগ্রবাদের মন্ত্রে দীক্ষিত হচ্ছে। উগ্রবাদে উৎসাহিত হবার পেছনে, ক্রিস ব্ল্যাকবার্ন বলা যায়, বেশ বিচিত্র এবং পরস্পর বিরোধী কারণ দেখতে পান।
People have been drawn because they don't have jobs, they're just simply bored.
Chris bolchen ekdike jemon dekha jay je orthonoitik somoshyar mukhomukhi jara, jemon jara bekar, tara ei ugrobader dike dhabito hoy. Abar er biporite lokkho kora jay je uchchoshikkhito lokjono ei ugrobade dikkhito hocche. Sutorang ugrobader pechone erokom kono obhinno karon khuje paoa jay na, যাকে নিশ্চিত বলে চিহ্নিত করা যায়। ব্ল্যাকবার্ন বলছেন যে তাঁরা যেটা লক্ষ্য করেছেন তা হল ব্যক্তিবিশেষ ইসলামিক স্টেট সম্পৃক্ত কোনো না কোনো সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়। পাকিস্তানে যেমন ধরুন লস্কারে তাইয়াবা বা হারকাতুল জিহাদ, তাদের কাছে এগুলো যেন ক্রিকেট টিমের মতো, কোনো সামাজিক ক্লাব। যেমন ধরুন ওসামা বিন লাদেনের আল কায়দা, সেটা যদিও এখন অপেক্ষাকৃতভাবে দুর্বল, এখনও কিন্তু আছে। স্মরণ করা যেতে পারে যে আল কায়দা গঠিত হয় আফগানিস্তানের সাবেক মুজাহিদিনের সমন্বয়ে, যারা সেখানে সোভিয়েত দখলের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু এটাও লক্ষ্য করার বিষয় যে সেই থেকে আজ পর্যন্ত এই উগ্রবাদের আর্থসামাজিক কারণে পরিবর্তন আসছে এবং তা ক্রমশই বিবর্তিত হচ্ছে। আফগানিস্তানের তদানীন্তন মুজাহিদের যে প্রসঙ্গটি ক্রিস ব্ল্যাকবার্ন উল্লেখ করলেন, সে ব্যাপারটি নিয়েই কথা বলছিলেন চট্টগ্রাম থেকে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ভাষ্যকার আবুল মোমেন। আবুল মোমেন মনে করেন যে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের আফগানিস্তানে আসবার পর তাদের বিপক্ষে লড়েছে পশ্চিমী দেশ সমর্থিত যে মুজাহিদিন, সেখান থেকেই সূত্রপাত এখনকার এই পরিবেশ ও পরিস্থিতির।
আফগানিস্তানে শুরু হয়েছে, সেখানে উগ্রপন্থীদের সহযোগিতা করা হয়েছে সমাজতন্ত্রী সরকারকে পতন ঘটানোর জন্য। আবার ইরাকে একটা লড়াইয়ের পরিস্থিতি বিরাজ করছিল, ইরান ইরাক যুদ্ধেও এই ধরনের একটা ইন্টারভেনশন ছিল, ইরাকের কুয়েত আক্রমণের সময় একটা ভূমিকা আমরা দেখেছি, আর প্যালেস্টাইন ইস্যু তো দীর্ঘকাল ধরেই চলছে। ফলে যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে 90s স্নায়ুযুদ্ধের অবসান হলো এবং আমরা আশা করেছিলাম যে বিশ্বে এক ধরনের গণতন্ত্রের বাতাবরণটা জোরদার হবে, কিন্তু এটা খানিকটা একমেরু বিশ্ব হয়ে যেন বিশ্বের একটা ভারসাম্য নষ্ট হলো।
তবে ক্রিস ব্ল্যাকবার্ন মনে করেন যে সে সময় মুজাহিদিনকে কেবলমাত্র যে যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছিল তাই নয়, সমর্থন জানিয়েছিল পশ্চিমী বিশ্বের অনেক দেশই।
In relation to the US's responsibility of supporting the mujahideen and sort of kick-starting this whole jihadi wave, I think it a lot of countries, it's not just the United States, I think a lot of countries, especially NATO, there were a lot of NATO countries, Germany...
Chris, এ ব্যাপারে একমত যে মুজাহিদদের মধ্য দিয়ে এই জিহাদি ধারণাটির উৎপত্তি। তবে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কিছু দেশ মুজাহিদিনকে সমর্থন ও সহযোগিতা দিয়েছে। ব্রিটিশরাও মুজাহিদিনকে অর্থ যুগিয়েছিল, যুক্তরাষ্ট্রে যেহেতু অনেক কিছু খোলামেলা আলাপ আলোচনা হয়, যেহেতু জবাবদিহিতা আছে, সেহেতু যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা বেশি করে প্রচারিত। যুক্তরাষ্ট্রের বহু সাংবাদিক এবং লেখক এসব নিয়ে বিস্তারিত বিচার বিশ্লেষণও করেছেন, কাজেই সামনে চলে এসছে যুক্তরাষ্ট্রের নামই। মুজাহিদিনের সঙ্গে সম্পৃক্ত ছিল সৌদিরা, ছিল পাকিস্তানিরাও, ইন্দোনেশিয়াও সমর্থন দিয়েছিল, এমনকি সেই সময় মুজাহিদিনের প্রতি চীনেরও সমর্থন ছিল। কাজেই সেটা আসলে ছিল আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে এবং তাদের সমাজতন্ত্রী ধারণার সম্প্রসারণের বিরুদ্ধে এক ধরনের আন্তর্জাতিক এবং অনেকটাই বলা যায় সম্মিলিত প্রয়াস। কিন্তু পশ্চিমী দেশের হস্তক্ষেপ যে আফগানিস্তান এবং আরব বিশ্বের কোনো কোনো দেশে প্রতিকূল প্রভাব বিস্তার করেছিল সে সম্পর্কে নিশ্চিত রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক সরভার জাহান চৌধুরী। তিনি মনে করেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র না থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের স্থিতিশীলতা ছিল। এই স্থিতিশীলতা বিপর্যস্ত হয় 9/11 পরের পরিস্থিতিতে।
মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলো অনেকটাই একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল এবং সেখানে একটা কোনো কোনো জায়গায় সেখানে শেখরা শাসন করতেন, বাদশাহরা শাসন করতেন, কোনো কোনো জায়গায় সেখানে বাথিস্ট ডিক্টেটররা শাসন করতেন। কিন্তু তাদের সবাইকেই কিন্তু, বিশেষ করে বাথিস্ট যে ডিক্টেটররা কিংবা যেটা মাগরেবে যে ধরনের শাসকরা ছিলেন, গাদ্দাফি এবং অন্যান্যরা, তাদেরকে কিন্তু পশ্চিমা পলিটিক্যাল সায়েন্টিস্টরা সবসময় মডার্নাইজার বলেছেন। অর্থাৎ তারা প্রাচীন যে ট্রাইবাল শাসন ব্যবস্থা থেকে আধুনিকায়নের পথে নিয়ে গেছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছে বা পশ্চিমা শক্তির বিরোধিতা করেছে, কিন্তু ইন্টারনালি তারা কখনোই ইসলামিক ফান্ডামেন্টালিজমকে খুব বেশি উৎসাহ দেয়নি বা অনেক ক্ষেত্রে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে তারা প্রতিরোধ করেছে। ফর এক্সাম্পল আলজেরিয়াতে কিংবা আরেবিয়ান মার্শেকের সব জায়গায়ও তারা অনেক ক্ষেত্রে প্রতিরোধ করেছে। কিন্তু এই যে প্রতিক্রিয়া হলো যেটা 9/11 পরে, আফগানিস্তান পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু ইরাকে যে আমেরিকানদের যে ইন্টারভেনশনটা, যেটাকে আমেরিকান নিয়কমদের যে নতুন বলা হয়, যেটা পররাষ্ট্র নিতে বলা হয়, সেইখানটাতে বিষয়টা ঠিক মতো যায়নি বলেই মনে হচ্ছে। এবং সেই যে ইন্টারভেনশন, তার প্রেক্ষিতে যে ইরাকে বিশেষ করে যে স্থিতিশীলতার যে বিনাশ ঘটলো এবং সেখানে যে সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়ার পরে যে একটা পাওয়ার ভ্যাকুম ক্রিয়েট হলো এবং সেখানে শিয়া সুন্নি সেক্টেরিয়ান যে গণ্ডগোলটা শুরু হলো, তার বিরুদ্ধে কিন্তু বহু সেই ধরনের ইন্টারভেনশনের বিরুদ্ধে কিন্তু বহু পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর এক্সপার্ট ইভেন আমেরিকাতে এবং ব্রিটেনে এবং ইউরোপে তারা বহুবার ওয়ার্নিং দিয়েছিলেন।
অবশ্য সরভার জাহান চৌধুরীর এই বিশ্লেষণের সঙ্গে অনেকেই যেমন একমত, তেমনি এ নিয়ে ভিন্ন মত রয়েছে প্রচুর। সেসব কথা আগামী রোববারের আয়োজনে। উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণের এই সংস্করণ এখানেই শেষ হচ্ছে।
সহজ একটি উপায়ে হুইলচেয়ারকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। একটা সাধারণ ভাবনা থেকে একটা যুগান্তকারী পরিবর্তন হুইলচেয়ার প্রযুক্তির ক্ষেত্রে সম্ভব হয়েছে। ভয়েস অব আমেরিকার সংবাদদাতা কেভিন ইনক্সের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
কখনো কখনো খুব সাধারণ একটা চিন্তাধারা থেকে অনেক বড় ধরনের একটা পরিবর্তন ঘটানো সম্ভব হয়। যখন আমরা হুইলচেয়ারের প্রযুক্তি নিয়ে আলোচনা করছি, তখন যে কোনো ধরনের প্রযুক্তিগত উন্নতিকেই স্বাগত জানানো হয়। একটি হুইলচেয়ার চালানোর সঙ্গে একটি নৌকা চালানোর অনেক সাদৃশ্য রয়েছে। হুইলচেয়ারের বড় চাকাটিকে হাত দিয়ে ঠেলার ফলে ছোট চাকাটি ঘুরতে থাকে এবং এতে হুইলচেয়ারটি এগিয়ে যায়।
No different than shopping carts. They got casters that can
rotate in every direction, and then this is great for certain things, not so great for others.
রেটোটবনি বলছিলেন যে প্রচলিত হুইলচেয়ারগুলো আবার একদিক দিয়ে অনেকটা শপিং কার্টের মতো, যেগুলোর নিচে ছোট ছোট চাকা লাগানো থাকে, সেগুলোকে যে কোনো দিকেই ঘোরানো যায়।
এর ফলে হুইলচেয়ারটিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা যথেষ্ট সুবিধা এনে দেয়, আবার অনেকের ক্ষেত্রে এটা একটা বাধারও সৃষ্টি করে। হুইলচেয়ারের কাঠামোতে একটি ছোট্ট পরিবর্তন এনে এই সুবিধে বা অসুবিধের দিকগুলিকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
One can lock these caster wheels in a straight position against the steering bar, but then
রিও জাইরো হুইলচেয়ারের উদ্ভাবক রেটোটেকনি আরও জানাচ্ছেন যে হুইলচেয়ারের ছোট ছোট চাকাগুলোকে স্টিয়ারিং হাতলটার সাথে যুক্ত করে সোজাসুজি আটকে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আবার পেছনে হেলান দেওয়ার সময় এটি খুলে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি।
এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে রিয়া জাইরো, যেখানে হুইলচেয়ারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেটা ডান দিকে বা বাঁদিকে মোড় নিতে হলে সেই দিকে ঝুঁকে পড়লেই হবে।
Except that it's not only pulling but also pushing, and that's how the rotation of the backrest gets translated in.
রেটোটবনি আরও বলছিলেন যে এটি অনেকটা মোটর বাইকের ব্রেকের মতো কাজ করে এবং টানা এবং ঠেলা একসঙ্গে করা যায়। আদতে পেছনে হেলান দেওয়ার সময়ে যে কাজটি চালক করছে সেটি হুইলচেয়ারের সামনের চাকাগুলোকে নিয়ন্ত্রণ করছে।
আশা করা হচ্ছে যে এরকম একটি সাধারণ চিন্তাভাবনা থেকে যে পদ্ধতিটির উদ্ভাবন হয়েছে সেটি হুইলচেয়ারের প্রযুক্তির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এনে দেবে। ইতিমধ্যেই এই পদ্ধতিটির স্রষ্টা অথবা আবিষ্কারক রেটোটবনি পেটেন্টের জন্য আবেদন করেছেন এবং এই ধরনের হুইলচেয়ারের বাণিজ্যিক উৎপাদনের জন্য লগ্নিকারীদের সাহায্য আশা করছেন।
প্রতি সেকেন্ডে নানা ধরনের লক্ষ লক্ষ টন গ্যাস ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে মিশে যায়। এগুলোর মধ্যে বেশিরভাগই মানুষের সৃষ্ট ক্ষতিকারক গ্যাস, যা কিনা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। বিজ্ঞানীদের গবেষণার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ ধীরে ধীরে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যেটা পৃথিবীর স্বাস্থ্য সম্পর্কিত বাস্তব একটি মানচিত্র তৈরি করবে। ভয়েস অব আমেরিকার জর্জ পুটিকের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির অর্থ সহায়তায় সর্ববৃহৎ ভূপর্যবেক্ষণ কর্মসূচি কপারনিকাস মিশনের শুরুটা হয় 2014 সালের এপ্রিলে সেন্টিয়াল 1A নামে একটি আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করার মধ্য দিয়ে।
এরপর এখন পর্যন্ত 3টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে, যার প্রতিটি আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক তথ্য সরবরাহ করছে। সেন্টিনিয়াল 5P সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হবে, যা ট্রাম্পমি নামের অত্যাধুনিক স্পেকট্রোমিটার বহন করবে। জলবায়ু পরিবর্তন এবং ওজোন স্তর বিষয়ক পরিমাণ সহ এটা বায়ু দূষণ সংক্রান্ত গ্যাস যেমন মিথেন, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড পর্যবেক্ষণ করবে। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের বেলাপ কার্ডি বলেন যে
We've built many satellites that observe the Earth in various ways, but this one is going to make an operational contribution to be honest, our daily lives. This is dealing with pollutants. It's dealing with the impacts of things which are happening on Earth and feeding back to us on Earth and our policies.
রেলপ কর্ডি বলছিলেন, আমরা অনেক উপগ্রহ তৈরি করেছি যেগুলো পৃথিবীকে নানাভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু সত্যি বলতে এই নতুন উপগ্রহটি আমাদের প্রতিদিনের জীবনে অবদান রাখবে। এটা বায়ু দূষণ নিয়ে কাজ করবে, পৃথিবীতে যা হচ্ছে এবং পৃথিবী নিয়ে আমাদের নীতি নির্ধারণের উপর প্রভাব ফেলবে।
এই উপগ্রহটি একেবারে সুমেরুর রেখার উপর দিয়ে 824 কিলোমিটার উপর দিয়ে ভাসতে থাকবে। প্রতি সেকেন্ডে এটা ভূপৃষ্ঠের উপরিভাগে 7 কিলোমিটার দৈর্ঘ্য এবং 2600 কিলোমিটার প্রস্থ পরিমাণ এলাকার ছবি ভূভাগে অবস্থিত নরওয়ে ও ক্যানাডার কেন্দ্রে পাঠাবে। এর ফলে 3 ঘন্টার মধ্যেই বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো স্থানের বায়ুর গুণাগুণের বিস্তারিত মানচিত্র তৈরি করতে পারবে। রেলপ কার্ডি বলেন,
It's about understanding the sources of these trace gases, these pollutants, where they're coming from, how they're linked to man-made and natural activities.
তিনি বলছিলেন, আমাদের বুঝতে সাহায্য করবে এই বায়ু দূষণের উৎস কোথায়, কোথা থেকে আসছে, কোন গ্যাসগুলো থেকে আসছে এবং কিভাবে এটা মানুষের কর্মকাণ্ড অথবা প্রাকৃতিক কারণে হয়ে থাকে কিনা।
এর আগের উপগ্রহ স্কিয়াও মেচি 2012 সালে তার কাজ বন্ধ করেছে। তার সাথে তুলনা করলে বলা যায় যে সেন্টিনিয়েল 5P বিপুল পরিমাণ তথ্য সরবরাহ করবে। ESA প্রজেক্ট ম্যানেজার কেভিন ম্যাকমুলান বলেন যে
With this instrument we will generate in one month what Scheemaki generated in 10 years.
ম্যাকমুলান বলছিলেন এই যন্ত্রের মাধ্যমে আমরা এক মাসে যে তথ্য পাব যা উপগ্রহ স্কিয়ামেসি 10 বছরে পাঠিয়েছে।
2021 সালে ESA আরও একটি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে যা সেন্টিনিয়েল 5P-র সাথে যুক্ত হয়ে কপারনিকাস মিশনের অংশ হিসেবে পৃথিবী পর্যবেক্ষণ করবে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
উত্তরাঞ্চলীয় ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের উপর আইসিস জঙ্গিদের বর্বরতার তৃতীয় বর্ষপূর্তি এই আগস্ট মাসে, যখন সন্ত্রাসীরা ইয়াজিদি সম্প্রদায় ও তাদের ঐতিহ্যকে গুঁড়িয়ে দিতে অভিযান চালিয়েছিল। সেই বর্বরতা একদিকে যেমন ইয়াজিদি সম্প্রদায়ের জন্য বিপর্যয় ডেকে আনে, অন্যদিকে আইসিস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন এক দিক উন্মোচিত করে। 2014 সালের 3 আগস্ট তারিখে সন্ত্রাসীরা উত্তরাঞ্চলীয় ইরাকের সিনজার শহর তছনছ করে দেয়। সেই শহরে বাস করতেন 90,000 জনগণ, যাদের বেশিরভাগই ইয়াজিদি জাতিগোষ্ঠী ও একটি ক্ষুদ্র সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজন। ইয়াজিদি জনগণ অমুসলমান জাতিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ধর্মীয় বিশ্বাসের কারণে আইসিস জঙ্গিদল তাদেরকে নির্মমভাবে লক্ষ্যবস্তু ও দমন করেছে। সভ্যতার জন্মলগ্ন থেকে এই সম্প্রদায় অন্যান্যদের হামলা ও শোষণের শিকার হয়েছে। আইসিস গোষ্ঠী সিনজার ও পার্শ্ববর্তী এলাকায় দখল করেই ইয়াজিদি সম্প্রদায়ের উপাসনালয় ধ্বংস করে দেয় এবং ইয়াজিদি জনগণকে হত্যা করতে শুরু করে। হাজার হাজার পুরুষ ও ছেলেদের বধ করা হয় এবং হাজার হাজার বিশেষত মহিলা ও মেয়েদের আইসিস জঙ্গিরা অপহরণ করে এবং যৌন দাসী হিসেবে ব্যবহার করে। সিনজার ও পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে যে 2 লক্ষ লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদের মধ্যে 50,000 মাউন্ট সিনজারে আশ্রয় নিয়েছিলেন। আইসিস জঙ্গিরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। 3 দিনের মাথায় বহু ডজন ইয়াজিদি, যার বেশিরভাগই শিশু, জলশূন্যতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমেরিকাসহ সারা বিশ্বজুড়ে তারা সাহায্যের আবেদন ও বন্দিদশা থেকে মুক্তির আকুতি জানায়। 2014 সালের 4 আগস্ট ইয়াজিদি সম্প্রদায়ের আমির বিশ্ব নেতাদের কাছে সাহায্যের আবেদন জানান। যুক্তরাষ্ট্র তাঁর ডাকে সাড়া দেয় এবং আইসিস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়। আকাশ থেকে খাদ্য ও পানীয় সহ মানবিক সরবরাহ প্রদানে সহায়তা করে ইরাকি ও অন্যান্য অংশীদাররা। তাদের এই প্রথম সহায়তা আইসিসদের বিরুদ্ধে অভিযানে আন্তর্জাতিক কোয়ালিশন গড়ার পথ প্রশস্ত করে দেয় এবং আইসিসদের নির্মূল করার যাত্রা সূচিত হয়। 2014 সালের ডিসেম্বরের মাঝামাঝি কুর্দি পেশমার্গা বাহিনী সিনজার থেকে আইসিসদের বিতাড়িত করতে প্রথম অভিযান পরিচালনা করে এবং বছরের শেষে সিনজার শহরকে আংশিকভাবে মুক্ত করে। 2015 সালের 13 নভেম্বর কোয়ালিশন বিমান বাহিনীর সহায়তায় কুর্দি ও ইয়াজিদি বাহিনী দ্বিতীয় অভিযান চালানোর একদিন পর আইসিসদের কাছ থেকে সিনজার শহরের পুরো নিয়ন্ত্রণ তারা লাভ করে। আইসিসদের বিরুদ্ধে লড়াই বর্বরতার বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ের সমতুল্য। সিনজার পুনর্দখলের মাধ্যমে তার স্পষ্ট প্রমাণ খুঁজে পাওয়া যাবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আসরে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রোকেয়া হায়দার।
আমারও অনেক অনেক শুভেচ্ছা। তাহলে মিতালির আসর শুরু করা যাক। তাহেরা, হাতে চিঠি নিয়ে বসে আছো, শুরু করো।
বেশ, প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ এমদাদুল হক, গ্রাম ও ডাক বিলদহর সিংরা নাটোর থেকে। আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, কর্মময় জীবনযুদ্ধে প্রতিটি সময় আপনাদের বাংলা অনুষ্ঠানের কথা হৃদয়ের অন্তঃস্থলে ভেসে আসে। আপনারা 2017 সালের একটি ক্যালেন্ডার, ভিউ কার্ড, চিঠি লেখার একটি প্যাড, একটি কলম, আমেরিকাকে ভালো জানার একটি বাংলা বই, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ব্যাচ পাঠাবেন। আপনাদের বাংলা অনুষ্ঠান ধ্রুবতারার মতো উজ্জ্বলময় হোক এই প্রত্যাশা নিয়ে থাকলাম। আর সবশেষে লিখেছেন, হৃদরোগ কি কারণে হয় এবং হৃদরোগ কি বংশগত রোগ, আমাকে জানালে বাধিত থাকব।
আপনার মন্তব্য অত্যন্ত চমৎকার আমাদের অনুষ্ঠান সম্পর্কে, অনুষ্ঠান যে ভালো লাগে বুঝতেই পারছি। আর হৃদরোগ সম্পর্কে আপনার প্রশ্নের জবাবে বলছি, হ্যাঁ বংশগত হয়, জিনগত এটা হতে পারে হৃদরোগ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওজন বেশি হলে আর ব্যায়াম না করলে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ যদি না করেন, কোলেস্টেরল বেশি হলে, রক্তচাপ বেশি হলে, মানসিক চাপ বেশি হলে, অনেক কিছু কারণেই হৃদরোগ দেখা দিতে পারে। মোট কথা, ব্যায়াম করা উচিত প্রতিদিন এবং খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে, খাবার পরিমাণ কমাতে হবে, ওজনটাকে একটা সীমিত পর্যায়ে রাখতে হবে। তবে ডাক্তারের পরামর্শ নিন, তারাই ভালো বলবেন, আমরা তার চিকিৎসক নই। মোটামুটি যেটুকু আমাদের জ্ঞান সেটুকুই জানালাম। যাই হোক, এরপরে চিঠি লিখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান, ভিওএ লিসনার্স ক্লাব, সোনাইচণ্ডীহাট, নাচুল, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনি টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, আগামীতে আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। আপনি লিখেছেন যে আমাদের অনুষ্ঠান আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন না, আপনারা এক ঘন্টার অনুষ্ঠান শুনছেন এবং আশা করছেন যে আমাদের এই অনুষ্ঠান শর্টওয়েভে ফিরে আসবে। আমরাও সেটা আশা করছি, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, বেশ অনেক দিন হয়ে গেল, দেখা যাক যে আগামীতে কর্তৃপক্ষের মন কোন দিকে যায় এবং তারা আমাদের এই আবেদনে সাড়া দেন কি না। দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আমরা শর্টওয়েভে অনুষ্ঠান, শর্টওয়েভ বা এফএম এ প্রচার করলে সেটা আপনাদের জন্য শুনতে সুবিধা হবে, আমাদের প্রচারেরও সেটা সার্থকতা।
ফারুক আহমেদ তালুকদার আমাদের অনেক দিনের শ্রোতা বন্ধু এবং তার সঙ্গে আমরা একটু আগে ফোনে কথা বলেছিলাম, তো আপনাদের শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি ফারুক আহমেদ তালুকদার, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শীতলা সামগঞ্জ থেকে বলছি। ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদের শুভেচ্ছা। বাংলা অনুষ্ঠানটি আমার অনেক দিনের প্রিয় একটি অনুষ্ঠান। আমি দীর্ঘদিন যাবৎ ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানটি শুনে আসছি। অনুষ্ঠানটি পুনরায় এক ঘন্টায় ফিরে যাওয়ায় আমি বেশ আনন্দিত। ভয়েস অফ আমেরিকার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ শুনে খুবই উপকৃত হই। এছাড়াও বিভিন্ন বিচারগুলো বেশ আনন্দদায়ক। আমি বাংলা বিভাগের সকল সহকর্মী, সকল কর্মীবৃন্দ সহ সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আর এই অনুষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করছি, যেন ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠানটি শুনে অতীতের মতোই উপকৃত হই। আমি আরেকটি কথা বলতে চাই। আমি প্রায় প্রতি বছর ভয়েস অফ আমেরিকার ক্যালেন্ডার পেয়ে থাকি, তো এই বছর ক্যালেন্ডার পাতাগুলো জোড়া লাগানো থাকায় তুলতে বেশ কষ্ট হয়েছে এবং জোড়া তোলার সময় সাদা ভাবে কাগজগুলো জোড়া লাগানো, তো লেখাগুলো উঠে যায়, যে জন্য খুব অসুবিধা হয়েছে। আমার ধারণা যে এগুলো চাপ লাগার পরে পাতাগুলো মনে হয় একসাথে জোড়া লাগানো হয়ে গেছে, তো ওইদিকে একটু খেয়াল রাখলে ভালো হয় যাতে পাতাগুলো, এই ক্যালেন্ডারের পাতাগুলো জোড়াটা কিভাবে ছাড়ানো যায় বা না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখলে মনে হয়। আরো কারো আছে কিনা আমি জানি না, আমার মনে হয় যেহেতু আমারটা এরকম আরো দু একটা বা বেশি থাকতে পারে এরকম, তো ওইদিকে একটু নজর রাখলে ভালো হবে। যে মিতালী অনুষ্ঠান তো আমার খুবই প্রিয় একটি অনুষ্ঠান, মিতালী অনুষ্ঠান আমি নিয়মিত শুনি, ইমেল করি, আর আমার পুরনো একটা রেডিও এখনো আছে, আমি রেডিওতে অনুষ্ঠানগুলো শুনি। মাঝে মধ্যে এই আপনাদের অনুষ্ঠানগুলো আমি অনলাইনেও শুনি।
ফারুক আহমেদ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ।
বাংলা বিভাগের সকল সহকর্মী কর্মীবৃন্দকে এবং অনুষ্ঠান যারা শুনেন সকল শ্রোতাদের আমি আবারও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।
এর পরের চিঠিটি লিখেছেন ময়না খানম মমি, মোহাম্মদ আলী খান, ইমামপুর, রসুলপুর, মুন্সীগঞ্জ থেকে। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সবার জন্য শুভকামনা করছি। হ্যাঁ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। লিখেছেন, নিয়মিতভাবে কষ্ট করে আপনাদের অনুষ্ঠান শুনছি কারণ শ্রবণ মান অত্যন্ত দুর্বল।
একটু আগে আরেকজন শ্রোতা যেমন লিখেছেন, আমরা সত্যিই দুঃখিত, এটা শুনতে খুব যে ভালো লাগছে আমাদের তা নয়, কিন্তু আমরা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষ তাদেরকে বারবার বলছি হয়তো কোনো দিনের প্রতিকার একটা হবে।
তবে শ্রোতা বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে আমাদের অনুষ্ঠান আপনারা কিন্তু নিয়মিত আমাদের ওয়েবসাইটে, আপনাদের যাদের কম্পিউটার আছে বাড়িতে, যাদের ইন্টারনেট কানেকশন আছে, যারা নিয়মিত আপনারা ফেসবুক দেখেন এবং ফেসবুকে আসেন, তারা কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো ওয়েবসাইটে, ভিওএ বাংলা ওয়েবসাইটে গিয়ে নিয়মিত শুনতে পারেন।
সবার তো সেই সুযোগটা নেই যাদের আছে।
যাদের আছে।
আনিসুর রহমান লিখছেন ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব নব ব্যাংকি সাতক্ষীরা বাংলাদেশ থেকে। খুব ছোটই চিঠি লিখছেন যে আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি এবং অন্যদেরকে এই অনুষ্ঠান শুনতে উৎসাহিত করছি। প্রতি বুধবারের হ্যালো ওয়াশিংটন খুব ভালো লাগে, সংক্ষিপ্ত মিতালি ভালো লাগে না। যাই হোক, সংক্ষিপ্ত মিতালি আর নয়, এখন নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন যে মিতালি অন্তত 7-8 মিনিট আমরা প্রতি সপ্তাহে প্রচার করছি, এরপরে হয়তো আরও বেশি 2-3 দিন আমরা করব, সেই আশায় রইল। তবে আপনাদের কাছ থেকে চিঠি, মন্তব্য, প্রশ্ন এগুলো তো পেতে হবে, তাহলেই মিতালি আগের মতোই আমরা দীর্ঘ সময়ে প্রচার করার আশা করতে পারি। যাই হোক, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপরের চিঠিটি লিখেছেন অনিল রায় সরকার, গ্রাম ও ডাক, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, দীর্ঘদিন থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি, তবে সবকটা অনুষ্ঠানের মধ্যেই যুক্তরাষ্ট্রের সরকারের মতামত প্রতিফলিত হয়, এডিটোরিয়াল আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিনই শোনার চেষ্টা করি, তবে এডিটোরিয়াল আপনারা প্রতিদিন প্রচার করেন না, প্রচার করলে আরও ভালো হয়।
এডিটোরিয়াল আসলে সম্পাদকীয় যেটা বলছেন, আমরা তো সপ্তাহে 4 দিন করি, শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, তো আর বেশি তো করার থেকে সম্ভব নয়। যদি আগামীতে আমরা এই সম্পাদকীয়র সময় বাড়াতে পারি প্রচারের, তাহলে অবশ্যই চেষ্টা করব। আপনার ভালো লাগছে জেনে কোনো একটি অনুষ্ঠান আমাদেরও ভালো লাগলো। তো তাহারা, এবার তো আমাদের উঠতে হয়।
বেশ, শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন ডাকযোগে, অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে এসে মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারেন, এছাড়াও ইমেলে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালির আসর আজ এ পর্যন্তই।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের শার্লসভিলে হোয়াইট সুপ্রিমেসিস্ট বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীদের বিক্ষোভে যে মারাত্মক সহিংসতা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকম্যাস্টার ABC নিউজে এক সাক্ষাৎকারে বলেছেন তা সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে। বিক্ষোভ বিরোধী প্রতিবাদকারীদের ওপর একটি গাড়ি দিয়ে হামলা চালালে 32 বছর বয়স্ক এক মহিলা প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে। ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে অভূতপূর্ব হুমকির মাঝে আমেরিকার শীর্ষ জেনারেল কোরীয় উপদ্বীপে গিয়ে পৌঁছেছেন। ওদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করার ঝুঁকি বাড়াচ্ছে। কোরিয়ায় যাওয়ার পথে আমেরিকান জেনারেল জো ড্যানফোর্ড, যিনি হচ্ছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান, সাংবাদিকদের বলেন সামরিক বাহিনীর মূল ফোকাস হচ্ছে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা করার লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার এক সপ্তাহের সফরে ল্যাটিন আমেরিকায় যাচ্ছেন। তিনি কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলে এবং প্যানামায় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশে শীর্ষ কূটনীতিকের পদ শূন্য রেখেছে এবং সে কারণেই পেন্স কার্যত ভ্রাম্যমান রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এপ্রিল মাসের পর থেকে পেন্স দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সফর করছেন। নাইরোবির রেলওয়ের কাছে কিবেরা বস্তিতে রবিবার অন্তত 1,000 সমর্থক সমবেত হন কেনিয়ার বিরোধী নেতা রাইলা অর্টিঙ্গার ভাষণ শোনার জন্য। অর্টিঙ্গা সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন উহুরু কেনিয়াটার কাছে পরাজিত হন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মাইকেল ডুবেন্সকে। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.